ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর এবং বাংলাদেশ ও ভারতে মঙ্গলবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশে জঙ্গি অভিযান সম্পর্কে ঢাকা সংবাদদাতার রিপোর্ট।
গ্রেপ্তারকৃত 90 জেএমবির সদস্যরা ঢাকার সরকারি স্থাপনার উপরে হামলার পরিকল্পনা করছিল।
রয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনের খবরাখবর।
তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মন্ত্রী ও নেতারা হাত পেতে গোছা গোছা টাকা নিচ্ছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের আড়িপাতা সম্পর্কে অভিযোগ নিয়ে এফবিআই এর পরিচালকের মন্তব্য।
The FBI, as part of our counterintelligence mission, is investigating the Russian government's efforts to interfere in the 2016 presidential election.
বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। ইরাক সরকারের কর্মকর্তারা জানাচ্ছেন বাগদাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আমিল মহল্লায় গাড়ি বোমার বিস্ফোরণে মৃত্যু হয়েছে কম হলেও 23 ব্যক্তির এবং ওই ঘটনায় জখম লোকের সংখ্যা 45। গতকাল সোমবার সন্ধ্যার ওই হামলার দায়দায়িত্ব দাবি করেছে ইসলামিক স্টেট গ্রুপ। মোসেলে এ গ্রুপের কব্জা কমজোর হয়ে আসায় এ গ্রুপ এখন বাগদাদ এবং অন্যান্য শহর জনপদেও একই ধরনের বোমা হামলা চালিয়েছে। বাগদাদের জনাকীর্ণ ওই বিপণন এলাকায় দিনের কর্মব্যস্ত সময়টায় আন্তর্জাতিক সময় 16টায় ওই বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি ইসলামিক স্টেটের বিরুদ্ধে পরিচালিত সম্মিলিত যুদ্ধাভিযানে সাধুবাদ ব্যক্ত করেছেন গতকাল সোমবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত তাঁদের মধ্যেকার মুখোমুখি আলোচনা বৈঠকে। বৈঠক সম্পর্কিত যৌথ লিখিত বয়ানে বলা হয়, আইসিস দাইশ এখনও বিপজ্জনক দুশ্মন হয়ে বিরাজমান রইলেও তাদের পরাভূত করা নিয়ে স্থির নিশ্চিত প্রতীতি রয়েছে তাঁদের মনে। বৈঠকের সময়টাতে ট্রাম্প বলেন, আইসিসকে খেদিয়ে বিদায় করতে হবে, ওইটাই আসল কথা। আবাদি বলেন, তাঁর সরকারের কর্তৃত্বাধীনে রয়েছে সবচেয়ে শক্তিশালী সন্ত্রাস প্রতিরোধী সেনাদল। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর আজ মঙ্গলবার নিশ্চিত করে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এপ্রিল মাসে ব্রাসেলসের নেটো শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না, তবে ওই একই মাসে তিনি ইটালি সফরে যাবেন রাশিয়াতেও G7 এর বৈঠক উপলক্ষে। 28 জাতি নেটো বৈঠকের সময়টাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চীনের সফররত প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হবে ফ্লোরিডার মারালাগো অবকাশ নিবাসে এবং পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সেখানে হাজির থাকবেন। পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী টম শ্যানন নেটো বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্র কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে গিয়ে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলীয় বিধায়কদের তাঁর পরিকল্পিত স্বাস্থ্য বিমা কর্মসূচি বিষয়ে উদ্দীপিত করছেন বিষয়টির ওপর বৃহস্পতিবার কংগ্রেসের ভোটাভুটির আগে। এর আগে গতকাল সোমবার তিনি কেন্টাকি রাজ্যে লুইভিলেও জনসমাবেশ করেছেন ওই একই বক্তব্য নিয়ে। ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের জ্যেষ্ঠ আত্মজা ইভাঙ্কা ট্রাম্প এখন হোয়াইট হাউসের পশ্চিম দালানের একটি কক্ষে নিজ দফতর খুলে থিতিয়ে বসছেন পিতার কাছাকাছি তাঁকে পরামর্শ দেবার লক্ষ্য নিয়ে। এর জন্যে তিনি কোনো সরকারি পদ নিচ্ছেন না বা কোনো বেতনও তিনি পাবেন না। ইভাঙ্কা ট্রাম্পের ভূমিকা নিয়ে হোয়াইট হাউসের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। ইউরোপীয় ইউনিয়নের অবশিষ্ট 27 সদস্য দেশ ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের বিষয়টি নিয়ে দেশটির সঙ্গে আলোচনা করতে এপ্রিলের 27 তারিখে বিশেষ এক শীর্ষ বৈঠক ডেকেছে, জানাচ্ছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক আজ মঙ্গলবারে। মার্চের 29 তারিখ থেকে ব্রিটেন তার ইউরোপীয় ইউনিয়নের সূচনা কার্যকর করা আরম্ভ করবে। ব্রিটেনের এ ঘোষণার পরপরই টাস্কের এ ঘোষণা শোনা গেল। ব্রিটেন আসছে সপ্তাহ থেকে ওই সূচনা পর্ব শুরু করার পর দুপক্ষকে 2019 মধ্যে সম্পর্ক ছেদ এবং নতুন বাণিজ্য রফা সম্পন্নের শর্তাদি নির্ধারণ করতে হবে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেকার দৃশ্যত উত্তেজনা প্রশমন এবং দুদেশের মধ্যেকার সীমান্ত পারাপার পথ আবার উন্মুক্ত করার সুবাদে ব্রিটেনের প্রতি সাধুবাদ জানানো হচ্ছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান কূটনৈতিকে হস্তক্ষেপ নিয়ে ব্রিটেনের প্রতি সাধুবাদ ব্যক্ত করেছেন আজ মঙ্গলবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে সফররত ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রাডের উপস্থিতিতে। গতকাল সোমবার পাকিস্তান চারধারে স্থলভাগ পরিবেষ্টিত আফগানিস্তানের সঙ্গে তার সীমান্ত পারাপার পথ এক মাস বন্ধ থাকার পর আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আফগানিস্তান থেকে জঙ্গিরা পাকিস্তানে ঢুকে মারাত্মক সব প্রাণঘাতী হামলা চালিয়ে আবার পালিয়ে যাচ্ছিল, এ অভিযোগে পাকিস্তান ওই সীমান্ত পথ বন্ধ করে দিয়েছিল।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে র‍্যাব নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির 90 জেএমবি অংশের 5 গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেফতার করেছে, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তার প্রতিবেদনে।
র‍্যাব দাবি করেছে যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির 90 জেএমবি অংশের 5 গুরুত্বপূর্ণ সদস্যকে তারা ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে সোমবার রাতে। 90 জেএমবি ঢাকার গুলশান হামলা সহ বেশ কয়েকটি হামলা এবং হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত। র‍্যাব বলছে আটককৃতদের মধ্যে 2 বোমা তৈরিতে পারদর্শী রয়েছেন, তারা সবাই অস্ত্র তালনায় প্রশিক্ষণ প্রাপ্ত। গ্রেপ্তারকৃত 90 জেএমবির সদস্যরা ঢাকার সরকারি স্থাপনার উপরে হামলার পরিকল্পনা করছিল বলে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক সাংবাদিকদের জানিয়েছেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিস্ফোরক তৈরি সরঞ্জামাদি উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশস্থ সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপরে গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজিবির প্রধান মুফতি হান্নান এবং অপর দুজনের রিভিউ আবেদন খারিজের রায় প্রকাশ করা হয়েছে। প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন না করলে যে কোনো সময় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট বলেছে যে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম জন্মভূমি এবং বাবরি মসজিদ অত্যন্ত সংবেদনশীল বিষয়, তাই দুপক্ষের বোঝাপড়ার মাধ্যমেই আদালতের বাইরে এর সমাধান খুঁজতে হবে। কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন এরই উপর পরমাশিস ঘোষ রায়।
শীর্ষ আদালত বলেছে আদালতের বাইরে যাতে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায় তার চেষ্টা করুক সব মহল, দরকারে মধ্যস্থতাকারী নিয়োগ করা হোক। প্রধান বিচারপতি জে এস খেয়ার জানিয়েছেন চাইলে তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে রাজি আছেন। এই মামলার আবেদনকারী সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন সূর্য নদীর ওপাশে তৈরি হোক মসজিদ, বিতর্কিত জমি দেওয়া হোক মন্দির নির্মাণের জন্য, তার কথায় নামাজ যে কোনো জায়গায় পড়া যায় কিন্তু রামচন্দ্রের জন্মভূমি কখনো পাল্টানো সম্ভব না। এলাহাবাদ হাইকোর্ট ইতিমধ্যে বিতর্কিত জমিতে মন্দির তৈরির নির্দেশ দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। এরপরেই প্রধান বিচারপতি বলেন অত্যন্ত সংবেদনশীল এই মামলা আদালতের বাইরে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুক দুপক্ষ এবং তারপরই আগামী 31 মার্চ তারিখের মধ্যে আদালতে জানানো হোক সিদ্ধান্ত। একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে যদি আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো না যায় তবে ফের হস্তক্ষেপ করবে তারা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই হালে বেজিংয়ে উচ্চ পর্যায়ের যে রাজনৈতিক আলোচনা বৈঠকগুলো হয়ে গেল, একটা বিষয় তা থেকে পরিষ্কার বোঝা গিয়েছে, আর সেটা হলো যে শি জিনপিংই হলেন দেশটির অবিসংবাদিত নেতা। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে এমন শক্তিধর নেতা কয়েক দশকের ভেতর আর কখনো দেখা যায়নি। তবে কিনা নিশ্চিতভাবে যেটা কিনা বোঝা যাচ্ছে না সেটা হলো যে এই ক্ষমতা কর্তৃত্ব নিয়ে কি তিনি করতে চান এবং তৃতীয় মেয়াদের জন্যও আবার তিনি ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় নামতে চাইবেন কিনা। কার্যকালের মেয়াদ বা অবসর গ্রহণের বয়স সীমা, এসব যাই হোক না কেন, শি যে আরও বেশ কিছুদিন সামনের পথ বেয়ে চলমান রইবেন কোনো সন্দেহ নেই তাতে, বলেছেন চীনের নেতৃত্ব বিশ্লেষণ বিশেষজ্ঞ উইলি ল্যাম। ল্যাম বলেছেন নিজেও তিনি সহমত পোষণ করেন এবং শির নিজেরও ধারণা তাই যে শি জিনপিং হলেন 21 শতকের মাওজেদং। ক্যাম্বোডিয়ার নারী পুরুষ সমকামী বা লেসবিয়ান, গে, উভকামী বাইসেক্সুয়াল এবং বৃহন্নলা বা হিজড়া গোষ্ঠী ট্রান্সজেন্ডার সম্প্রদায় নিজেদের অস্তিত্ব কায়েমে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে আসছেন জনসমক্ষে সামনের পানে গর্বোন্নত প্রত্যয় নিয়ে। অথচ এই বছর কয়েক আগেও, বছর পাঁচ আগেও এদেরকে হাসি মস্করা তীক্ষ্ণ তির্যক মন্তব্য বক্তব্যের মুখোমুখি হতে হয়েছে। লোকচক্ষুর আড়ালে সেসব তখন তারা নিঃশব্দে হজমও করতেন কোনোরকম অভিযোগ ছাড়াই। এখন এই সমকামী গ্রুপ, এলজিবিটি গোষ্ঠী, অবসরকারী অসরকারী সব সংস্থা, এনজিও গড়েছেন নিজেদের গোষ্ঠীর জন্য, নৈশ ক্লাব পানশালা চালু করেছেন, কফি শপ খোলা হয়েছে শহরের বিভিন্ন স্থানে এবং বেশ একটা রমরমা শিল্প অবস্থান গড়ে নিয়েছে এরা নিজেদের সম্প্রদায়ের জন্যে। ক্যাম্বোডিয়ার প্রথম গে ম্যাগাজিন কিউ ক্যাম্বোডিয়া 2 বর্ষপূর্তি উদযাপন করল পত্রিকার এডিটর ইন চিফ সোরেল থংভ্যানকে নিয়ে। সোরেল থংভ্যান বড় হয়েছেন প্যারিসে, ক্যাম্বোডীয় বাবা মায়ের স্নেহ মমতার অভিভাবকত্বে জর্জিও আরবানি ও আলেকজান্ডার ম্যাকুইনের মতো খ্যাতিসম্পন্ন ফ্যাশন লেবেলের হয়ে কাজ করেছেন ইনি। ফিল গুড ক্যাফে ট্যুর ছায় বোলার বলেন, গে বা লেসবিয়ান বলে কোনো কথা নেই, আমাদের কাজই আমাদের পরিচয় বহন করে, কাজের গুণগত মানের ওপরই জোর দিই আমরা। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের এক ঘন্টার অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশ থেকে বিদেশি জনশক্তি রপ্তানির সংখ্যা বাড়লেও প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্সের পরিমাণ কমে গেছে। বিষয়টি নিয়ে প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঙ্গে কথা বলে ঢাকা থেকে রিপোর্ট করছেন আমির খসরু।
বিদেশে জনশক্তি যাওয়ার সংখ্যা বাড়লেও প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্সের পরিমাণ কমে গেছে। প্রবাসীদের প্রেরিত অর্থের পরিমাণ বর্তমানে গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। 2011 সালের নভেম্বরে $90 কোটি পাঠিয়েছিলেন প্রবাসীরা, আর 5 বছর পর গত নভেম্বরে এসেছে $95 কোটি, আর 14 বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতেও পরে $98 কোটির মতো। সংশ্লিষ্টরা জানান, অন্য সময় প্রতি মাসে রেমিটেন্স প্রবাহ ছিল প্রতি মাসে $1 কোটি উপরে। কেন প্রবাসীদের প্রেরিত অর্থ কমেছে সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
বাংলাদেশে প্রবাসী নাগরিক এবং প্রবাস থেকে আসা রেমিটেন্সের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে একটা বিপরীতমুখী পরিস্থিতি চলছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসী যারা সেই সংখ্যাটা কিন্তু উত্তরোত্তর বাড়ছে, কিন্তু এর বিপরীতে যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসার কথা ছিল তা না হয়ে বরঞ্চ এক ধরনের ঋণাত্মক প্রবৃত্তিতে রয়েছে। এবং 2011 সালের পরে আমরা 2016 সালে এসে দেখতে পাচ্ছি যে এটি $13 বিলিয়ন কিছুটা বেশি এবং সবচেয়ে কম পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে যে কারণগুলো প্রথমে যেটি নজরে আসে তার ভিতরে বলা যেতে পারে যে মূলত বাংলাদেশের মধ্যপ্রাচ্য ভিত্তিক যে কর্মসংস্থানের বাজারটি, সেখানে আমরা যারা যাচ্ছেন তারা সেখানে তেল ভিত্তিক অর্থনীতির কারণে তাদের আয় করে দেওয়া এবং সেখানে বঞ্চিত আকারের যে উন্নয়নগুলো হওয়ার কথা ছিল সেখানে কিছুটা হলেও সীমিতই দেখা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ থেকে যে বাড়তি শ্রমিক যারা যাচ্ছেন তার একটা উল্লেখযোগ্য অংশ নারী শ্রমিক। নারী শ্রমিকরা যাচ্ছেন মূলত গৃহস্থালী কাজে, যেখান থেকে তাদের আয় সীমিত। ফলে সংখ্যার দিক থেকে আমাদের মনে হতে পারে যে প্রচুর সংখ্যক গুলো বাইরে যাচ্ছেন ঠিকই, কিন্তু আয়ের দিক থেকে যে ধরনের কাজে নিয়োজিত হচ্ছেন সেখানে বাড়তি বা উচ্চ আয় না থাকার জন্য তারা কিন্তু সেভাবে তাদের রেমিটেন্সও পাঠাতে পারছেন না। উপরন্তু যে জিনিসটি আমরা আরো দেখতে পাচ্ছিলাম যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে আগে বাংলাদেশ থেকে শ্রমিকরা যেতেন, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বা কুয়েতের মতো দেশগুলো আগে বাংলাদেশে অন্যতম বড় রেমিটেন্স উৎস ছিল, সাম্প্রতিক বছরগুলোতে সেখানেও আমাদের সেরকম যেতে পারছেন না বিভিন্ন কারণে। এমনকি সাম্প্রতিক সময়ে অবশ্য সৌদি আরবের গুরুত্বপূর্ণ সংখ্যক শ্রমিক যাচ্ছেন, এটি হয়তো ইতিবাচক দিক, কিন্তু সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে ছোট ছোট আমাদের আধারগুলো রয়েছে আমাদের শ্রমিকদের জন্য সেখানে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক এবং যুদ্ধকালীন পরিস্থিতির জন্য যেতে পারছে না, বিশেষ করে ইরাকের মতো দেশ বা লিবিয়ার মতো দেশ এবং পাশাপাশি অন্য যে দেশগুলো আগে অল্প হলেও যেতে পারতেন সেখানে যাত্রা একেবারেই সীমিত হয়ে পড়েছে। উপরন্তু পুরুষ শ্রমিকদের জন্য এই সমস্ত দেশে ওভারটাইম কাজ করে বাকি আয়ের সুযোগ ছিল এবং দীর্ঘকালীন কাজ করলে তাদেরকে আজকে যেটি বলা বা এগুলো যেভাবে দেওয়া হতো সাম্প্রতিক সময় সেই আয়ের উৎসগুলো সীমিত হয়ে পড়ার জন্য তারা কিন্তু বেশি আয় করতে পারছেন না। এর পাশাপাশি যেটি আমরা দেখতে পাচ্ছি যে টাকা পাঠানোর ক্ষেত্রে সাম্প্রতিক সময়ের আমাদের যেটি অনুমান যে ফর্মাল চ্যানেলের পাশাপাশি ইনফর্মাল চ্যানেল হিন্দি বা মোবাইল ব্যাংকিং এর নামে কিছু ইনফর্মাল চ্যানেলেও কিন্তু টাকা পাঠানোর প্রবণতা তৈরি হয়েছে, বিশেষত এই কারণে যে ডলারের বিপরীতে টাকার যে মূল্যবান সরকারি পর্যায়ে বা ব্যাংকিং এ দেওয়া হয় তার বিপরীতে যে কার মার্কেটে ডলারের রেটগুলো বেশি থাকার কারণে এই সুবিধাকে নেওয়ার জন্য ইনফর্মাল চ্যানেল ব্যবহারের একটা প্রবণতা থাকতে পারে, যেখানে ফর্মাল চ্যানেলে 78 টাকা এবং কার মার্কেটে সেটি প্রায় 82 টাকা প্রায় 4 টাকার একটা পার্থক্য, সেটির কারণেও কিন্তু এই বিপরীত চ্যানেলে টাকা পাঠানোর একটা প্রবণতা আমরা দেখছি বা মনে হচ্ছে আমাদের এখানে এই জিনিসটি হচ্ছে।
বলছিলেন টিভির ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের প্রেরিত অর্থ প্রেরণ কমে গেলে এর নানান ইতিবাচক প্রতিক্রিয়া গ্রামীণ অর্থনীতি সহ সার্বিক অর্থনীতির উপরে পড়বে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত বন্ধ করার আবেদন খারিজ করেছে। আদালতের রায় এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা এখন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে কথা বলছি। স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলছেন শেগুফতা নাসরিন কুইন।
গৌতমবাবু, ভারতের সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত বন্ধ করার আবেদন খারিজ করেছে, এই রায়ের রাজনৈতিক প্রভাব কি পড়তে পারে?
এই তদন্ত, সিবিআই তদন্ত বন্ধ করার অনুরোধ ছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফে এবং তৃণমূল কংগ্রেসের তরফে। কেননা এর একটু পেছন দিকে গিয়ে বলি, গত বছর বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে হঠাৎ একটি ভিডিও ফুটেজ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখানো হতে থাকে। তাতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মন্ত্রী ও নেতারা হাত পেতে গোছা গোছা টাকা নিচ্ছেন, সেগুলো কয়েক লাখের কম নয়। সেটা কে কার হাত থেকে নিচ্ছেন সেটা পরিষ্কার বোঝা না গেলেও এটা নিয়ে হুলস্থুল পড়ে যায়। এবং তারপর কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়, সেখানে এর তদন্তের জন্য সিবিআইকে চাওয়া হয়। কলকাতা হাইকোর্ট কয়েকদিন আগেই রায় দিয়েছে যে সিবিআই তদন্ত করুক। বিচলিত পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের নেতারা মঙ্গলবার সুপ্রিম কোর্টে যান যে এই তদন্ত সিবিআইকে দিয়ে করানো চলবে না, তদন্ত করতে হলে রাজ্য সরকারের কোনো তদন্ত এজেন্সি করুক। কেননা এর আগে সিবিআই বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছে তাদের নিরপেক্ষতার অভাবের কারণে। কিন্তু প্রধান বিচারপতি কেএস কেহার এবং আরেক বিচারপতি ডিভিশন বেঞ্চ রায় দেয় না, সিবিআই তদন্ত করবে, এই তদন্ত চলতে থাকবে। এখন এই যে এটা হলো, যেভাবে তৃণমূল নেতারা এই তদন্ত এড়াবার চেষ্টা করছিলেন তাতেই বোঝা যায় যে তারা অত্যন্ত বিচলিত। কেননা স্বভাবতই এই টাকা নেওয়া, এক্ষেত্রে হয়তো বা ঘুষ নেওয়া, সেটা দলের চাঁদাই হোক কি যাই হোক, এটা ফৌজদারি অপরাধ। কাজেই এটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু তাদের কপালে দুঃখ আছে।
তদন্ত চলার সময় কি অভিযুক্তদের গ্রেপ্তারির সম্ভাবনা থাকবে?
এটা বলা মুশকিল। এর আগে এই ধরনের আর্থিক কেলেঙ্কারির সিবিআই যে তদন্ত করেছে দেখা গেছে, অভিযুক্তরা যদি সহযোগিতা করে তাহলে তাদের গ্রেপ্তার করা হয় না, কিন্তু সহযোগিতা করা না হলে সিবিআই তাদের গ্রেপ্তার করে। এবং দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসেরই প্রাক্তন মন্ত্রী মদন মিত্র এক বছরেরও বেশি সময় তিনি কারাগারের অন্তরালে ছিলেন, সম্প্রতি ছাড়া পেয়েছেন। এছাড়া এই মাস তিনেক আগে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আরেক নেতা তাপস পাল, তারাও গ্রেপ্তার হয়ে রয়েছেন। আবার আরেক নেতা মদন মিত্র গোড়া থেকেই সিবিআই এর সঙ্গে সহযোগিতা করেছেন বলে অনুমান, সেই জন্য তাকে এই ধরনের হেনস্থা পোয়াতে হয়নি। এইবার এই উদাহরণগুলো মনে রাখলে বলা যেতে পারে এখন অভিযুক্তরা তদন্তের সময় কে কতটা সহযোগিতা করেন তার উপর তারা গ্রেপ্তার হবেন কিনা সেটা সম্ভবত নির্ভর করবে।
পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট পক্ষপাত দুষ্ট রায় দিয়েছে, এই অভিযোগ করার জন্য বিচারপতি রাজ্য সরকারকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন, এটা একটু ব্যাখ্যা করে বলবেন?
এইটা পশ্চিমবঙ্গ সরকারের হয়ে সুপ্রিম কোর্টে যে আইনজীবীরা দাঁড়িয়েছিলেন, তারা যে কাগজপত্র তৈরি করেছিলেন তাতেই বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের জন্য যে নির্দেশ সেটাকে অগ্রাহ্য করা হোক, কেননা হাইকোর্টের রায় পক্ষপাতদুষ্ট। এতে বিচারপতিরা অত্যন্ত বিরক্ত হন এবং তারা বলেন এরকম মন্তব্য করার কোনো অধিকার নেই, তারা সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে বলেন এবং এই দরখাস্ত প্রত্যাহার করে নিতে বলেন। আইনজীবীরা সে কথা সঙ্গে সঙ্গে মেনে নিয়ে ক্ষমা চান ও ওই দরখাস্ত প্রত্যাহার করেন।
গৌতম গুপ্ত, অনেক ধন্যবাদ আমাদের এই রিপোর্ট দেওয়ার জন্য।
ধন্যবাদ।
এফবিআই পরিচালক জেমস কোমি প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট করা টেলিফোনে আড়ি পাতার অভিযোগ সম্পর্কে বলেছেন এর পক্ষে কোনো প্রমাণ মেলেনি। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয় নিয়ে এফবিআইয়ের তদন্ত বিষয়ে হাউস ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে জেমস কোমি প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার বার্তা নিয়েও কথা বলেন। ক্যাথরিন জেপসনের রিপোর্ট থেকে তথ্য নিয়ে আলোচনা করছেন রোকেয়া হায়দার এবং সেলিম হোসেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক 2016 সালের নির্বাচনী প্রচারণার সময় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে তাঁর প্রচারণা বিষয়ে ট্রাম্প টাওয়ারে টেলিফোনে আড়ি পাতার যে অভিযোগ নিয়ে যে বিতর্ক ছিল, সোমবার থেকে তা একটা নতুন মোড় নিয়েছে। হাউস ইন্টেলিজেন্স কমিটির প্রথমবার অনুষ্ঠিত শুনানিতে এফবিআই পরিচালক জেমস কোমি বলেছেন এর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
I have no information that supports those tweets and we have looked carefully inside the FBI.
তিনি বলেন ওই টুইট বার্তা সমর্থন করে এমন কোনো তথ্য নেই আমার কাছে এবং আমরা এফবিআইতে তা অতি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি।
জনসমক্ষে প্রথমবার নিজেদের অবস্থান পরিষ্কার করার সুযোগ পেলেন এফবিআই পরিচালক। তিনি বললেন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ অথবা সম্পৃক্ততার বিষয়ে তদন্তের মধ্যে একটি অংশ হচ্ছে ট্রাম্প প্রচারণার সঙ্গে রাশিয়ার যে কোনো ধরনের যোগাযোগ ছিল তা নিয়ে তথ্য সংগ্রহ করা।
The FBI, as part of our counterintelligence mission, is investigating the Russian government's
FBI আমাদের গোয়েন্দা অভিযানের অংশ হিসেবেই 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছে। জেমস কোমি তদন্তের বিশেষ বিশেষ দিক তুলে ধরে বলেছেন, আরও একটি কথা আমরা শুনতে পারি তার।
This will also include an assessment of whether any crimes were committed.
বলছিলেন কোনো ধরনের অপরাধমূলক কিছু রয়েছে কিনা তাও এই তদন্তের মধ্যে রয়েছে, আমরা সেগুলোও দেখছি।
আর শুনানিতে কিন্তু তিনি বলেছেন যে সকলের সামনেই যে তদন্তের স্বার্থে তিনি খোলাসা করে সব বলতে এই মুহূর্তে সমর্থন নন।
তার বক্তব্যের আরেকটি অংশ শুনি।
Because it is an open ongoing investigation and is classified,
জেমস কোমি বলছিলেন এটি যেহেতু একটি উন্মুক্ত এবং চলমান তদন্ত প্রক্রিয়া, এর চেয়ে বেশি কিছু আমি আর বলতে পারবো না।
তাই আর দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত শুনানিতে তদন্তের কিছু কিছু দিক উঠে আসে। এরই সূত্র ধরে প্রশ্ন উত্তরের এক পর্বে জেমস কোমি বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট বার্তায় যে অভিযোগ করা হয়েছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রাম্প টাওয়ারে আড়ি পাতা বিষয়ে প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে অভিযোগ প্রমাণের সমর্থনে কোনো প্রমাণ নেই এফবিআই পরিচালক কোমির পরিষ্কার এই বক্তব্যের পরেও প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু তার অভিযোগ প্রত্যাহার করবেন না বলে জানিয়ে দিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র স্পাইসার বলছেন শুনানি শুরু হয়েছে সবেমাত্র এবং সেটা তো অব্যাহত থাকবে, বেশ কিছুদিন চলবে, আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, আরও অনেক তথ্য সেখানে উঠে আসবে।
তবে গত সপ্তাহে হোয়াইট হাউস বলেছে প্রেসিডেন্ট ওবামা ট্রাম্প টাওয়ারে আড়ি পাতায় ব্রিটিশ গোয়েন্দা সংস্থার শরণাপন্ন হয়ে থাকতে পারেন। দেশের জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক অবশ্য তেমনটি ঘটেনি বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর আড়ি পাতার অভিযোগ তুলে নেবেন না এফবিআই পরিচালক জেমস কোমি ছাড়াও হাউস স্পিকার পল রায়ান এবং সেনেট কংগ্রেসে শীর্ষ রিপাবলিকান ও ডেমোক্রেট আইন প্রণেতারাও বলেছেন চৌঠা মার্চে প্রেসিডেন্টের করা ওই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ মিলছে না।
এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের করার সমর্থক অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস তিনিও বলেছেন আড়ি পাতার অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। তো ডেমোক্রেট দলীয় আইন প্রণেতারাও এই ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তার বিরোধিতা করে আসছেন, যেমনটি বলেন ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি অ্যাডাম স্কেফ।
President Obama could not unilaterally order a wiretap of anyone.
তিনি বলেন প্রেসিডেন্ট ওবামা একতরফাভাবে যার তার উপর আড়ি পাতার আদেশ দিতে পারেন না, কোনো প্রেসিডেন্টই তা করতে পারেন না।
কিন্তু এই কথায় আবার রিপাবলিকানরা কিন্তু স্বস্তি পাচ্ছে না। তারা 2016 সালের নির্বাচনে ট্রাম্প প্রচারণায় আড়ি পাতা হয়েছে বলে অব্যাহত রেখেছেন তাদের সব অভিযোগ এবং ক্যালিফোর্নিয়ার কংগ্রেস প্রতিনিধি ডেভিন নিউনেসের বক্তব্য শোনা যাক।
It's still possible that other surveillance activities were used against President Trump and his associates.
বলছিলেন হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে অন্য ধরনের নজরদারি করা হয়েছিল।
তারা বলছেন তারা সেই বিষয়টি জানতে পেরেছেন অনেক পরে এবং নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান পিটার কিং যেমন বললেন
Crimes have been committed by people in the government by leaking out information.
পিটার কিং বলছিলেন, সরকারের মধ্যের লোকজনই তথ্য ফাঁস করে অপরাধ করেছে, ফলে অবশ্যই অপরাধ হয়েছে এবং আমি মনে করি তার উপর প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার বিষয়টি তুলে ধরেছেন।
এই তথ্য ফাঁসের ঘটনা সত্য। শুনানির কয়েক ঘন্টা আগে টুইটারে প্রেসিডেন্টের মতে রিপাবলিকানরা বিদেশি হস্তক্ষেপের বিষয়ে কম কথা বলছেন এবং যুক্তরাষ্ট্রের তথ্য ফাঁস সহ নানা বিষয় নিয়ে গণমাধ্যমের খবরে কথা তারা বেশি আলোচনা করছেন। তো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কংগ্রেস প্রতিনিধি তিনি কিন্তু একটি মন্তব্য করেছেন।
How would a reporter know about the existence of intercepted phone calls?
তিনি বলছিলেন, intercepted phone call এর অস্তিত্ব সম্পর্কে একজন রিপোর্টার জানবে কিভাবে?
হ্যাঁ, সেটাই সেটা তার প্রশ্ন ছিল। তো গত অক্টোবর থেকে চলা FBI তদন্ত বিষয়ে প্রথম শুনানিতে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের মধ্যে একটি ব্যবধান কিন্তু স্পষ্ট হয়ে উঠছে দিনে দিনে। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ সম্পর্কে কমির শুনানির শুরুর আগে প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, রাশিয়া তাকে নির্বাচনে জিততে সহায়তা করেছে, এটি ডেমোক্র্যাটদের একটা বানোয়াট মানে বানানো অভিযোগ, নির্বাচনে পরাজিত হয়ে তারা এসব অভিযোগ করছে।
টুইটারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, ওবামার অধীনে জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্ল্যাপার এবং অন্যান্যরা বলেছেন যে তিনি মস্কোর সহায়তা পেয়েছেন তার কোনো প্রমাণ নেই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই খবরটি অসত্য এবং সকলেই তা জানে।
তাই আর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দুই মাসের মাথায় প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন এখন ডেমোক্র্যাটরাই রাশিয়ার হস্তক্ষেপের গল্পটি একেবারে তৈরি করেছেন, আর আসল বক্তব্য হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস, কংগ্রেস FBI ও অন্যান্যদের সেটি খুঁজে বের করা উচিত এখন। তো এই তথ্য ফাঁসকারীকে অবশ্যই খুঁজে বের করতে হবে। তিনি তথ্য ফাঁসের কথা অনেকবার বলেছেন এবং বলেছেন এই কারণে তার কাজকর্মের ওপর একটা প্রভাব পড়ছে, একটা ছায়া পড়ছে, তিনি ঠিক সহজভাবে তার যে দায়িত্ব সেটা পালন করতে পারছেন না, এই তর্ক বিতর্কের মধ্যে তিনি আর কি তাকে নজর দিতে হচ্ছে।
আর একজন কংগ্রেসম্যানের বক্তব্য শুনে আসি,
ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান না অ্যাডাম স্কেফ।
জি,
আই হোপ দ্য প্রেসিডেন্ট উইল হ্যাভ দ্য স্ট্রেংথ অফ ক্যারেক্টার to apologize not only to
এই সব আলোচনার প্রেক্ষিতে তিনি বলছেন, আমি বিশ্বাস করি আমাদেরকে দুর্ভাগ্যজনকভাবে দুর্ভাবনায় ফেলে দেওয়ার জন্য প্রেসিডেন্টের ক্ষমা চাওয়ার মতো সৎসাহস এবং মনোবল রয়েছে, শুধু প্রেসিডেন্ট ওবামার কাছে নয় বরং সমগ্র আমেরিকানদের কাছেই।
হ্যাঁ, সেটাই বলছিলেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান অ্যাডাম স্কিফ। তো আগামী সপ্তাহে ইন্টেলিজেন্স কমিটির দ্বিতীয় শুনানি আছে, সব কিছু স্পষ্ট হয়ে আসবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা এবং তখন আবার কি খবরাখবর নতুন আমরা জানতে পারি
সেটি আমরা
জানাবো। আজকের আলোচনা এই পর্যন্তই। শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আগামীকাল আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা আইন নিয়ে বিতর্ক। আপনারা অংশ নিন, প্রশ্ন মন্তব্য করুন। এবারে চলুন দৃষ্টি দেওয়া যাক বিজ্ঞানের জগতে। বিশেষ করে আমাদের প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের ব্যবহারিক দিকটির দিকেই, এই যেমন ধরুন না কেন, দিনের শুরুতে কফি না পান করলে অনেকেই যেন দিন শুরু করতে চান না। কফির এই যে সতেজ করে তোলার ক্ষমতা, তার পেছনে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ। চলুন ভয়েস অফ আমেরিকার মায়া পাজারার রিপোর্ট থেকে বিস্তারিত শোনাচ্ছেন আপনাদের সাবরিনা চৌধুরী।
কফি অথবা চা পান শরীরকে সতেজ, প্রাণবন্ত এবং কাজে কর্মে তৎপর করে তোলে, একথাই বলছেন একটি কফি শপে আসা কয়েকজন ক্রেতা। দিনের শুরুতেই কাজে যাবার আগে হাতে তুলে নিচ্ছেন কফি, কফি দিয়ে শুরু করবেন কর্মব্যস্ত দিন। স্নায়ুবিজ্ঞানী নোরা ভলকভ তার পুরো পেশাগত জীবনে তিনি গবেষণা করেছেন মাদকদ্রব্য কীভাবে মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে, এবং সম্প্রতি তিনি গবেষণা করছেন মস্তিষ্কে ক্যাফেইনের প্রভাব নিয়ে।
It makes us feel better, particularly if we haven't slept or we've been actually working very late at night. It helps us concentrate. We really don't completely understand why.
তিনি বলেন, ক্যাফেইন শরীরকে চাঙ্গা করে, গভীর রাত পর্যন্ত কাজে মনোনিবেশ করতে সাহায্য করে, তবে তা কিভাবে হয় তাই তিনি জানতে চেষ্টা করছেন, এবং তা জানার উদ্দেশ্যে তিনি নিজেই নিজের ওপর পরীক্ষা করে দেখেন। তিনি 2-3 কাপ কড়া কফির সমপরিমাণ ক্যাফেইন যুক্ত বড়ি গ্রহণ করেন।